ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর আজকে নতুন একটা এপিসোড। আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগে এরকম একটা ঘটনা শুনেছিলেন যে আমেরিকায় আমাদের একজন বাংলাদেশি পুলিশ ভাই, তিনি দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন এবং তার সেই মৃত্যুতে আমরা গর্বিত হয়েছিলাম, একই সাথে প্রচন্ড রকমের শোকাহত হয়েছিলাম। আমাদের আরেকজন বাঙালি পুলিশ ভাইয়ের কথা আমরা শোনাব, যিনি থাকেন কর্মসূত্রে লন্ডনে, যিনি সেই অনেক বছর আগে ময়মনসিংহের সবুজ শহরটাকে ছেড়ে পাড়িয়ে জমিয়েছিলেন লন্ডনে এবং সেইখানে তিনি তার কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে জড়িয়ে পড়েন এক রহস্যময় ঘটনায় এবং একটা লাশ উদ্ধার করেন তিনি। সেই লাশের যে মানে পেছনের যে কাহিনী, সেই কাহিনী তারা করে ফেলে তাকে এবং তার পুরো পরিবারকে, সেই নিয়েই ঘটনা এবং আশা করছি যে সেই ঘটনাটা আমরা শোনাব। আমি সঙ্গে আছি আপনাদের এবং আমাদের সঙ্গে নতুন জয়েন করেছেন রাব্বি, এখনো জয়েন করেন রাব্বি, আমাকে বলেছেন আজকে কে গেস্ট জয়েন করছেন, মালিহা তাবাস্তুম আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সাথে কথা বলবেন। তবে তার আগে আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায় এবং প্রথম ঘটনার পরে আবারও ফিরে আসব আপনাদের কাছে। তো আমি ইমেলটা দিয়েই শুরু করতে চাই আমাদের আজকের এই এপিসোডটি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়, চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। এই মুহূর্তে আপনাদের যে ঘটনাটি শোনাব সেটি শোনানোর একটা উদ্দেশ্য আছে। আপনারা জানেন যে খুবই রিসেন্টলি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটি হচ্ছে যে আমরা যে সমস্ত ঘটনাগুলো ইতিহাসের পাতায় ঠাঁই পায় না কিন্তু ঘুরে বেড়ায় পৃথিবীর অলিতে গলিতে, সেই ভয়ঙ্কর অতীতকে আমরা উঠিয়ে নিয়ে আসব প্রতি রবিবার আমাদের শোয়ের মাধ্যমে এবং সেখানে বিভিন্ন শহরের, বিভিন্ন নগরের, বিভিন্ন গ্রামের, বিভিন্ন এলাকার ঘটনা যেমন থাকবে, সেই ঘটনাগুলোর সাথে ইতিহাসেরও একটা মিল খুঁজে পাব আমরা। এই ঘটনাগুলো কিভাবে আসলে মানুষ জানতে পারে, যুগের পর যুগ ইতিহাস বঞ্চিত এই ঘটনাগুলো মানুষের মুখে মুখে ফেরে, হয়ে ওঠে প্রচলিত ঘটনা, হয়ে ওঠে ভয়ঙ্কর লোককথা। প্রতিটি এলাকারই কিছু দোষ থাকে, থাকে একটা অপয়া বটগাছ বা একটা ভয়ঙ্কর পুকুর যার নিচে কুয়ো আছে, একটা অভিশপ্ত বাড়ি বা আরো এরকম আরো অনেক কিছু, হয়তোবা একটা নদী যেই নদীতে প্রতি বছর মানুষ মারা যায়, হয়তোবা একটি জঙ্গল যেখানে রাতের আঁধারে এমন কোন একটা কিছু দেখা যায় যা দেখে যে ওই রাস্তা দিয়ে গিয়েছিল সে আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। এই ঘটনাগুলো আপনারা একটু খুঁজলেই পাবেন। আমরা গত এপিসোডটি করেছি ঢাকা শহরকে নিয়ে, এই যে ব্যস্ত শহর পুরো সময়টা জুড়ে জ্যাম, মানুষের কোলাহল, সেই শহরেরও একটা ভয়ঙ্কর গল্প আছে, অসংখ্য ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই শহরের মানুষের সাথে। আমরা সেই রকম কিছু ঘটনা উঠিয়ে নিয়ে এসেছিলাম আমাদের আগের এপিসোডে। আমরা আগামী এপিসোডে কি করব এখনো পর্যন্ত জানি না, আপনাদের ঘটনা চাই, আপনারা ঘটনা পাঠান। আসলে যে ঘটনাগুলো আপনারা পাঠাবেন সেগুলো হতে হবে প্রচলিত ঘটনা, এই ঘটনার কোনো ব্যাখ্যায় আমরা যেতে পারবো না, কারণ ঘটনাগুলো মানুষের মুখে মুখে ফেরে, সাক্ষী থাকে সময়। আমরা এই মুহূর্তে যে ঘটনাটি পড়ে শোনাব সেই ঘটনাটিও অনেকটা সেরকম। এই ঘটনাটা পড়লে আপনারা আসলে বুঝতে পারবেন আমি সেই সত্যি সত্যি ইতিহাসের পাশাপাশি আরও যেরকম ঘটনা উঠে আসতে পারে সেই রকম ঘটনার কথা বলছি, যেমন এখন যেটা পড়ছি সেটা। চলুন শুরু করা যাক। এই দেখ বাস পড়েছে, দৌড়া সব চল। এমন কথা শুনে আমরা সবাই দৌড়ে গেলাম বাসের কাছে। দেখি মর্মান্তিক অবস্থা, মানুষ মারা গেছে এবং জীবিত মানুষের বাঁচার কি আকুতি। হা, সেই দৃশ্য সহ্য করার মতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সেটা বললাম না, কারণ আপনি সবসময় ভালোর তলেই থাকেন। আমি আমার নাম ঠিকানা গোপন রাখার অনুরোধ করছি। এরপরে তিনি তার নাম ঠিকানা দিয়েছেন আমাদেরকে। আমি আগেও দুইটা ঘটনা পাঠিয়েছি, কিন্তু জানি না সেটা কি কারণে সিলেক্টেড হয়নি। অনেক খারাপ লাগা থাকলেও ভালোবাসার জায়গা থেকে অভিমান নিয়ে আবারও লিখছি। আপনি বেশ কয়েকটা এপিসোডে বলেছেন আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা বা গ্রামের প্রচলিত ঘটনা শেয়ার করতে, তারই প্রেক্ষিতে এই ঘটনাটি শেয়ার করা। প্রথমে আমার গ্রামের ভয়ঙ্কর জায়গার বিবরণ দেয়া যাক। আমাদের গ্রামের নাম জোড়া বটতলা, আর এই বটগাছ দুটো নিয়েই গ্রামের প্রচলিত সব ঘটনা। আমাদের গ্রামের মেইন রাস্তা, প্রচার করবেন না সুতরাং আমি বলছি না, তার এক সাইডে বিল, ডাকাতিয়া বিল, আর এক সাইডে আমাদের গ্রাম। মেইন রাস্তা থেকে গ্রামে ঢোকার সময় বড় দুইটা বটগাছ পড়ে, যেটা অনেক পুরাতন। মেইন রাস্তার বটগাছের পাশাপাশি দুইটা বড় মাছ চাষের ঘের আছে। বটগাছ দুটো এমনভাবে পাশাপাশি আছে যার মাঝখান দিয়ে আমাদের গ্রামে ঢোকার প্রথম রাস্তা। যাই হোক, ঘেরের এক পাশে মেইন রাস্তা আর এক পাশে আমাদের খেলার মাঠ। আমি ছোটবেলায় দেখেছি সন্ধ্যার পর কেউ ওই বটগাছের ওই দিকে, মানে মেইন রাস্তার দিকে যেত না। সবার প্রয়োজন সন্ধ্যার আগেই মিটিয়ে ফেলত। আমাদের এখানে স্থানীয় বাজার সন্ধ্যার আগেই শেষ হয়ে যেত, তবে কোনো প্রয়োজনে গেলে একের অধিক মানুষ একসাথে যেত, একা যাওয়ার সাহস কারণে। অনেকে অনেক কিছু দেখেছে, সেসব নাই বা বললাম, অন্য একদিন বলবো। যাই হোক, যারা যেত সন্ধ্যার পর ওইদিকে, সবাই বলত বটগাছের ওইখানে গেলে শরীর ভারী হয়ে আসত। ছোটবেলা থেকে দেখে এসেছি ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়। আমি নিজের চোখেও বহু অ্যাক্সিডেন্ট দেখেছি রাস্তায়, মৃতদেহ পড়ে থাকতে দেখেছি সেখানে। শুধু আমি না, আমাদের গ্রাম, আশেপাশের গ্রাম এবং রাস্তায় চলাচল মানুষ এসব ঘটনার সাক্ষী হয়ে আছে। মনে করেন বছরে দুইটা তিনটা বড় বড় অ্যাক্সিডেন্ট হবে আর মানুষও মারা যাবে, এটা কেমন যেন আমাদের কাছে খুব স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছিল। তবে একটা কথা বলে রাখি, অ্যাক্সিডেন্টগুলো হতো ওই বটগাছের আশেপাশেই। রাস্তা কিন্তু একেবারে সোজা এবং ভালো রাস্তা, কিন্তু কেন জানি না ওই বটগাছের আশেপাশে অ্যাক্সিডেন্ট হবে। আমার দেখা রাস্তার দুই একটা ঘটনা আমি শেয়ার করছি। সালটা 2011-12 হবে। আমি আগেই বলেছি রাস্তার পাশে পুকুর ঘের, আর ঘেরের এই পাড়ে আমাদের খেলার মাঠ। কোনো এক ছুটির দিনে আমরা প্রায় 12-15 জন ক্রিকেট খেলছি মাঠে। হঠাৎ করে পানিতে বড় একটা কিছু পড়ার শব্দ শোনা গেল। শব্দ শুনেই আমার এক বন্ধু বলল, ওই বাস পড়েছে ঘেরে। আমরা সবাই দৌড়ে গেলাম এবং মানুষকে উদ্ধারের চেষ্টা করলাম। কষ্টের বিষয় ছিল, অনেকে আহত হয়েছিল এবং দুই তিনজন শিশু মারা গিয়েছিল। তবে সেখানে বেঁচে যাওয়া মানুষের বক্তব্যে জানা গিয়েছিল, সামনে হঠাৎ করেই গরু চলে আসে এবং ড্রাইভার সেটাকে বাঁচাতে গিয়ে হেই অবস্থা। আরেকটা ঘটনা বলি, ওই বটগাছের ডাল কাটার জন্য আমাদের গ্রামের বড় ভাই গাছে ওঠে এবং কিছু ডালও কাটে। কিছুদিন পর শহর থেকে তার ভাগ্নে বেড়াতে আসলে সেই ভাগ্নে পানিতে ডুবে মারা যায় ওই ঘেরেই। আমাদের গ্রামের দুইজন লোক মারা গেছে, সেটা আর নাই বা বললাম, গ্রামের প্রভাবশালী লোক তারা। যাই হোক, আমার জীবনে ওই বটগাছের আশেপাশে অনেক অ্যাক্সিডেন্ট আমি দেখেছি, মানুষ মারা গেছে সেখানে। আগেই বলেছি ওখানে অ্যাক্সিডেন্ট হলে যেই শুনত সেই অবাক হতো না, কারণ ওখানে ব্যাপারটা এমন স্বাভাবিক। ছোটখাটো অ্যাক্সিডেন্ট, হাত পা ভেঙে যাওয়া, এসব ঘটনা আর নাই বা বলি। যাই হোক, এবার সমস্যার সমাধান হয়েছে, তবে অনেক কষ্টের পর। সবাই মনে করত ওই বটগাছে জিনের বসবাস, এটা বাস্তব বলে আমিও মনে করতাম, কারণ এটা কাকতালীয় ব্যাপার হতেই পারে না। অনেক হুজুর কবিরাজ দেখিয়ে লাভ হয়নি, তারা কেউ কেউ ওখানে এসে বলত আমরা ভুল দেখছি, ভুল বুঝছি, কিন্তু কিছু না বলেই চলে যেত। পরে জানতে পারলাম বটগাছে অনেক শক্তিশালী এবং বেশ কয়েকটা জিন আছে, পরে বড় একজন হুজুর আসলে উনি বলেন এখানে গ্রামে ও আশেপাশের মানুষকে নিয়ে দোয়া করতে হবে। এক শুক্রবারে বটগাছের পাশে যে ঘের মালিক সে খিচুড়ি রান্না করে মিলাদের ব্যবস্থা করে। আমরা সবাই সেখানে গিয়েছিলাম। গ্রামের লোক হুজুর অনেক কান্নাকাটি করে দোয়া করে। এরপরেও পুরোপুরি এই ব্যাপারটার সমাধান হয়নি। পরে আবারও সেই হুজুরের কাছে গেলে তিনি অনেক ভেবে চিনতে বলেন গ্রামের সবাই টাকা উঠিয়ে মাদ্রাসার এতিম ছেলে মেয়েদের সবাইকে দাওয়াত করে তারপর দোয়া করতে হবে, এতিম বাচ্চাদের খেতে দিতে হবে। আগে শুধু একজনের টাকায় হয়েছিল, এই জন্য এর সমাধান হয়নি। পরে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা চাল ডাল এ সমস্ত উঠাই। কোন এক শুক্রবারে গ্রামের মানুষজন এবং এতিম ছেলে মেয়েদের মিলে মিলাদ মাহফিল আয়োজন করা হয়। অনেক দোয়া কালাম করেছিলাম আমরা। গ্রামের মানুষ এবং আশেপাশের গ্রামের মানুষরাও সেখানে সামিল হয়েছিল। পরে হুজুর যেভাবে বলেছিলেন ওইভাবেই করেছিলাম। তারপর থেকে সেই সমস্যার সমাধান হয়ে যায়। এই ঘটনা 100% সত্যি। কেউ যদি যাচাই বাছাই করতে চান তাহলে আমাদের গ্রামে আসতে পারেন। এক গ্রামের এবং ইউনিয়নের মানুষ সবাই এটার সাক্ষী হয়ে আছে। ঘটনাটি অনেক কষ্ট করে লেখা, দয়া করে নাম ঠিকানা প্রকাশ করবেন না। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমার কাছে ঘটনাটি ভালো লেগেছে, বাস্তবসম্মত মনে হয়েছে। এবং একটি বিশেষ উদ্দেশ্যে শুরুতেই বলেছি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভালো মন্দ বিচারের দায় বা ভাগ আপনাদের। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, শেয়ার করবেন এই ঘটনাটি বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। অনেকে আমাদের কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো কিন্তু আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনারা চাইলে সেখান থেকে চেক করতে পারেন। অনেকেই শুনছেন কিন্তু এখনো পর্যন্ত হয়তো আমাদেরকে সাবস্ক্রাইব করেনি, তাদের জন্য বিশেষভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই চ্যানেলটি। এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, টু গেট অল দ্য নোটিফিকেশনস অন দ্য চ্যানেল। আর সেই সাথে আমার মনে হয় যে আমরা প্রতি সপ্তাহে নতুন কিছু করছি, আপনাদের সামনে নতুন নতুন সব আয়োজন নিয়ে আসছি, আর সেই জন্যই আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আপনি কোনো কিছু মিস না করেন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি মালিহা তাবাসসুম, তার সাথে কথা বলবো। এবং আপনারা কিন্তু এখনো লন্ডনের যে রহ এখনো বাকি, তারপরে কিন্তু আমরা শুনবো, সুতরাং কেউ যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি। আমরা চলে আসছি মালিহা তাবাসসুমের কাছে। মালিহা তাবাসসুম, আপনি একটু কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা একটু দেবেন এবং কি ধরনের ঘটনা আপনি আজকে শেয়ার করবেন সেটা আমাদের একটু বলবেন প্লিজ। জি মালিহা তাবাসসুম, আপনি বলেন। আমরা কোনো একটা কারণে মালিহা তাবাসসুম আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি, আমি দেখতে পাচ্ছি আপনার মাইক্রোফোনেও কোনো ধরনের কোনো সাউন্ড আমি দেখতে পাচ্ছি না, নাই। আপনি কি আর একবার চেষ্টা করে দেখবেন, কারণ আপনি আনমিউট করা আছেন, দ্যাট ইজ ফাইন। বাট আপনার হেডফোন থাকলে হেডফোনে কোনো একটা ঝামেলা আছে, হেডফোনটা খুলে ফেলুন। আর যদি আপনার যদি হচ্ছে হেডফোন না থাকে তাহলে হেডফোনটা আমি বলবো যে হেডফোনটা পরে ফেলুন, কারণ কোনো একটা ঝামেলা হচ্ছে আপনার অডিও সাথে কানেক্ট করতে। মালিহা, আমরা এখনো আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার কি আরেকটু সময় দরকার কিনা আমি ঠিক তাও যা বুঝতে পারছি না। আপনি যদি আরেকবার বের হয়ে যেয়ে আবার যদি ঢোকেন সেরকম কিছু চেষ্টা করে দেখবেন কিনা। এখন আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, এখন আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। জি বলুন, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার পরিচয়টা দিয়ে তারপর আপনি কোথাকার ঘটনা বলবেন সেটা যদি একটু বলতেন। আমরা কিন্তু লাস্টে আপনাকে শুনতে পেয়েছিলাম যখন আপনি বলছিলেন যে আচ্ছা বেরিয়ে যাচ্ছি, তারপরে কিন্তু আপনাকে তখন কিন্তু শুনতে পেয়েছিলাম, তখন আপনি কিছু একটা করেছিলেন যার কারণে শুনতে পেয়েছিলাম, এখন কিন্তু আবার শুনতে পাচ্ছি না।
হ্যালো, এখন শোনা যাচ্ছে?
জি জি
জি। আচ্ছা, আমি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা থেকে বলছিলাম। তো আমার গল্পটা সাধারণ ছোট হলেও মানে এটা আমার জীবনের ফার্স্ট ঘটনা ছিল, এজন্য শেয়ার করতেছি। বাট আমি যখন এই ঘটনাটা লিখতে বসি, এই ঘটনার অনেক সেন্সিটিভ পার্ট আছে যেগুলো অডিয়েন্স শুনলে তাদের মধ্যে যে শিহরণটা আছে ওটা জেগে উঠবে। বাট ওগুলো আমি আপাতত শেয়ার করতে পারছি না, কারণ ওগুলো যখনই আমি লিখতে বসতাম বা আমি কাউকে বলতে যেতাম আমার সাথে মানে ঘটনা ঘটতো আর কি, আমার সমস্যা হতো। তো আমি এই ঘটনাটা অনেকবার লিখে আপনাদের পাঠানোর চেষ্টা করেছি, বাট প্রত্যেকবার হয়তো আমার খাতা হারিয়ে যেত অথবা ওই পৃষ্ঠাটা ছেঁড়া থাকতো অথবা গায়েব থাকতো এরকম। তো আমি মূল ঘটনায় আসি। তো ঘটনাটা শুরু হয় আমার দাদাবাড়ি থেকে, আমার দাদাবাড়ি সুজানগরে, মানে পাবনা সুজানগরে। তো ঘটনাটা হয় গত বছরে, তখন বর্ষাকাল ছিল। আমরা সমস্ত কাজিনরা মিলে মানে রাত্রে অনেক রাত পর্যন্ত ভূত এফএম শুনতাম, আড্ডা দিতাম। তো হঠাৎ একদিন যখন সন্ধ্যা বা বিকালের মাঝামাঝি একটা সময় যখন আজান পড়বে একটু পরে, আমরা অজু করে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন হঠাৎ করে মানে তখন সবাই বলল যে দোকান থেকে কিছু জিনিসপত্র আনতে। তখন আমাদের দাদিবাড়ি একটা গ্রাম অঞ্চলে আর কি, তো শহরটা একটু দূরে, তো চারপাশে প্রচুর গাছপালা আর বাসা বাড়ি তেমনটা অন্তত নেই বললেই চলে, চারপাশে গাছপালা অনেক বেশি আর দোকানটাই যে পা বাড়ালেই দোকান আর কি। তো আমি আর আমার কয়েকজন কাজিনরা মিলে গিয়েছিলাম দোকানে কিছু জিনিসপত্র আনতে। তো বর্ষাকাল যেহেতু পানি জমবে রাস্তায়, তো গলিতে পানি জমেছিল, তো আমরা পানি পার হয়ে রাস্তায় উঠে আমরা দোকানের দিকে হাঁটা দিই, এই দুই তিন মিনিট পরেই দোকান। তো দোকান থেকে জিনিসপত্র কেনার পরে মানে আমার অস্বাভাবিক একটা মানে অনুভূতি হচ্ছিল আর কি, যেটা উপাস করার মতো না। মানে চারপাশে ঠান্ডা আবহাওয়া, মনে হচ্ছিল যেন একটা মানে হিম শীতলকর অবস্থা। তো আমি ভেবেছিলাম হয়তো আমার মানে প্রেশার হয়তো লো হয়ে যাচ্ছে আর কি, কারণ আমার প্রেশারের সমস্যা আছে। তো এদিকে আমি পাত্তা না দিয়ে আমি আর আমার কাজিনরা মিলে হাঁটা শুরু করলাম। তো আমার কাছে কিন্তু গেস লাগিয়েছিল, কারণ ওইটাও মানে দোকান থেকে কিনতে বলা হয়েছিল আর কি। তো আমি যখন কিনে আসছিলাম তখন আমার কাজিনরা আগে ছিল, আমি পেছনে ছিলাম। হুট করে আমি সামনে থেকে দেখি যে আমার আশেপাশে কেউ নেই। মানে এই যে আমি দোকান থেকে জিনিসপত্র কিনে এক পা যখন মানে বাড়ালাম আর কি, আমি পেছনে তাকিয়ে দেখি আমার ডান পাশে কোনো দোকান নেই, আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি। চারপাশে যে টুকটাক বাড়িঘরও ছিল মানে সেগুলো আর দেখা যাচ্ছে না, মানে মনে হচ্ছে দুই পাশে জঙ্গল আর মাঝখানে একটা সরু রাস্তা। তো আমি তো কিছু বুঝে উঠতে পারছি না যে কি হয়েছে, কারণ এটা আমার জীবনের ফার্স্ট টাইম। তো আমি হাঁটতেছি আর আমি ভাবছি যে আমার সাথে হয়তো কিছু খারাপ হবে। তো আমি যত সুরা জানি, বিশেষ করে আমি আয়াতুল কুরসি বেশি পড়ি, তো ওটা পড়তে পড়তে আমি আস্তে আস্তে এগোচ্ছিলাম। হঠাৎ করে মানে আমার শরীরে মানে লোমটা দাঁড়িয়ে গেল এরকম একটা দৃশ্য দেখে, যে চারপাশে যে গাছগুলো আছে, আমরা ছোটবেলায় যেমন ছোট ছোট গাছগুলো নেতিয়ে ধরতাম মাটির সাথে, ঠিক তেমন আমার চারপাশের যে গাছগুলো আছে একেবারে নেতিয়ে গেছে, মানে মানে কি আর বলবো, ঝুঁকে গেছে আর কি। তো ওই গাছগুলো থেকে মানে আগুনের মতো যেরকম ধোঁয়া বের হয়, ঠিক ওই রকম ধোঁয়া বের হচ্ছিল, সাথে মানে চারপাশে থমথমে পরিবেশ একদম, আর সাথে আমারও মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হয়ে যাবে এমন অবস্থা। তো আমি ওইদিকে ভ্রুক্ষেপ না করে আমি আস্তে আস্তে হাঁটছি। হঠাৎ করে চারপাশে দেখলাম কিছুটা আবছা অন্ধকার, যেমন শীতকালে কুয়াশা পড়লে যেরকম দেখা যায় ঠিক সেরকম। হঠাৎ দুজোড়া হাতের মতো কিছু হবে, ভারী কিছু, আমার কাঁধ মানে কাঁধ বরাবর, দুই কাঁধ বরাবর চেপে ধরলো, যেন মনে হচ্ছে যে কাঁধে ভর দিয়ে আমার উপরে উঠে যাবে এইরকম অবস্থা। এত শক্তভাবে চেপে ধরেছিল যে আমি দম আটকে যাওয়ার মতো অবস্থা, মানে আমি শ্বাস নিতে পারছি না মানে এরকম। তো আমি ভেবেছিলাম হয়তো কোনো শারীরিক দুর্বলতা, কারণ আমি এইসব আগে অন্তত বিশ্বাস করতাম না। আমি জানতাম যে জিন পরি এগুলো আছে, বাট আমার সাথে ওইরকম কিছু হতো না, এটাই ফার্স্ট টাইম ছিল, তো আমার অনুভব কম ছিল। তো আমি ওইভাবে ভ্রক্ষেপ না করে আস্তে আস্তে এগোচ্ছি আয়াতুল কুরসি পড়ে। তো হঠাৎ দেখলাম যে আমার সুপরিচিত কণ্ঠে, আমার কোনো একটা ফ্রেন্ডের কণ্ঠে আমাকে ডাকলো, মানে মালিকা বলে ডাকলো আর কি। তো ওই অঞ্চলে এই নামে আমাকে কেউ ডাকে না, তো আমি প্রথমে আমি খেয়াল করিনি যে আমাকে ডাকলে থাকে। আমি যখনই পেছনে পাঠাতে যাব তখনই আমার মনে হলো যে এই নামে তো আমাকে এলাকায় কেউ চেনে না। তো তখন আমি ওই দিকে পাত্তা না দিয়ে আবার হাঁটা শুরু করলাম। বাট তখনই হঠাৎ মানে কণ্ঠটা আস্তে আস্তে যেমন এগিয়ে আসছে আমার কাছে, আর আস্তে আস্তে ওই পরিচিত কণ্ঠটা যেমন একটা পুরুষ কণ্ঠে রূপান্তরিত হলো, আর এতটা কর্কশ কণ্ঠ ভারী, আর মনে হচ্ছিল একটা ভয়ঙ্কর দাপটের মতো সে ভয়াবহ আওয়াজটা আস্তে আস্তে আমার কান উঠে আসছে। আশা করে আমাকে আস্তে আস্তে বলছে ফিসফিস করে যে মালিহা তুই কি তোর বন্ধুকে নিয়ে যাবি না, আমাকে একা রেখে যাবি, তো আমাকেও নিয়ে চল, কোথায় যাস দেখি আমিও দেখি কতদূর যেতে পারিস। আমি শুদ্ধ ভাষায় এটা বলছি, ওই সময় মানে যেভাবে বলা হয়েছিল আমার ঠিক মনে নেই, বাট এইরকম ভাবেই আমি শুনেছি। তো আমি তো এইভাবে প্রচুর ভয়তে আমি এক ঝটকায় পেছনে ঘুরে গেছি, কারণ ছোটবেলা থেকে শুনেছি যে যদি কোনো অস্বাভাবিক কিছু তোমাকে ডাকে বা তুমি অনুভব করো তো অর্ধেক না ঘুরে পুরোটাই ঘুরে যাওয়া। তো আমি পুরোটা ঘুরে দেখি কেউ নেই, আশেপাশে কেউ নেই, বাট আমার শরীরটা ভারী ভারী লাগছে। তো কয়েকজনের কাছে শুনেছিলাম যে আগুন দেখলে নাকি শয়তান জিন বা খারাপ জিন কাছে আসে না। তো আমার কাছে যে ডিশ লাইটটা ছিল আমি ওটা জ্বালিয়ে সামনে ধরে আয়তের উপস্থিত পড়ছি আর ওই আগুনের মধ্যে ফুটছি চারপাশে। হঠাৎ দেখি যে সবকিছু স্বাভাবিক হয়ে গেল, আমার শরীরটাও হালকা লাগছে। আমার একটা কাজিন আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে বললো যে আমি ডিশ লাইটগুলো কেন নষ্ট করছি। তো আমি তো হঠাৎ এরকম আচমকা উপায় শুনে আমি অবাক। তো পাশে থাকিয়ে দেখি যে সবকিছু স্বাভাবিক আছে, কাজিনরাও দাঁড়িয়ে গেছে, আমি ওদের দেখতে পাচ্ছি। তো এতক্ষণ আমার সাথে যে কি হলো আমি এটা বুঝতে পারলাম না। তো আমি অনেক কৌতূহলবশত আমি ওদের জিজ্ঞেস করলাম যে কোনো কিছু দেখছিস আমাকে, যে আমি কোনো অস্বাভাবিক আচরণ করছি কিনা। স্বাভাবিকভাবেই আমাকে কিছু কথা শোনালো, কারণ একটা সুস্থ মানুষ যে আমি দেখছি আমার সামনে একটা সুস্থ মানুষ দাঁড়িয়ে আছে, তো ও যদি বলে যে ওর অস্বাভাবিক লাগতেছে বা ওর সাথে কিছু হয়েছে কিনা, তো লোকে পাগল বলবে স্বাভাবিক। তো আমি ওইদিকে ভ্রুক্ষেপ না করে আমি বললাম ঠিক আছে পরে কোনো হুজুর দেখিয়ে নেব, সমস্যা নেই। তো আমি যখন আবার হাঁটা ধরলাম তখন টুকরো দেখি যে শীতকালে যে কুয়াশা পড়ে ঠিক এরকম কুয়াশার মতো অবস্থা চারপাশে, কোনো আবার ওরকম পরিবেশ থমথমে পরিবেশ, এবার যেন অন্ধকারটা আরো গভীর, যেন জঙ্গলের মধ্যে দিয়ে কোনো আচ্ছা আলো আমি দেখছি, যে এইরকম টুকটুকে আলো যে রাস্তা অন্তত একটু দেখা যায় চারপাশে থমথমে নীরব। হঠাৎ করে মানে মনে হচ্ছিল যে আমি টেলিপোর্ট করে কোনো জায়গায় এসে গেছি এইরকম অবস্থা। তো আমি যখন আস্তে আস্তে হাঁটা ধরলাম তখন সামনে দেখি একটা আবছা ছায়ার মতো কোনো অবায়ক, সামান্য এই কতকারের মতো যেমন মুরগিদের মতো যে দেখতে হয় না, ঠিক ওই রকম আমার দিকে এগিয়ে আসতেছে। তো আমি ভাবলাম যে হয়তো কোনো হুজুর হবে, তা আমার তখন ওরকম কোনো সেন্স নাই, সেন্স কাজ করছে না যে আমার সাথে কি হচ্ছে। তো আমি আস্তে আস্তে এগোচ্ছি, আমার মাথায় অন্য ছিল আর কি, ওজো অবস্থায় ছিলাম। তো এগিয়ে দেখি মানে সামনে থেকে চশমাটা পরে দেখি যে ওইটা আমার দাদা ভাই। আমি আমার দাদা ভাইকে দেখে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, কারণ আমার দাদা ভাই আমি ছোট থাকতেই মারা গিয়েছিলাম। তো হঠাৎ মৃত ব্যক্তি আমার সামনে কিভাবে আসতে পারে, তো আমি তো ভয়ে ওইখানে সেন্সলেস হয়ে যাবে, আমি সেন্সলেসও হচ্ছি না, আমার মাথা ঝিমঝিম করছে, আমার হাত পা হিম শীতল অবস্থায়। আমি এই অবস্থায় কি করবো আমি বুঝতে পারছিলাম না, আমি চোখের দিকেও তাকাতে পারছি না, আমার এত ভয় করতেছিল। তো আমি কোনো মতে সাহস করে আমি তাকাইছি, কারণ আমি যদি এখন ভয় প্রকাশ করি তাহলে আমার ক্ষতি করে দিতে পারে। আমি যখন তাকালাম দেখলাম চোখটা মানে মুখটা ঠিক আছে, বাট চোখটা কেমন ভয়াবহ আমি সেটা প্রকাশ করছি না, কারণ আমার ওটা সমস্যা হয় আর কি। তো আমি চোখের দিকে তাকিয়ে সালাম দিলাম আর কি, যে আসসালামু আলাইকুম। তো আমি চুপচাপ মাথা নিচু করে আস্তে আস্তে করতে করতে এগোচ্ছি, করে দাদা ভাই আমাকে পেছন থেকে দাঁড়িয়ে দিই। তো আমি ভাবলাম যে না এটাও হয়তো কোনো চাল হতে পারে, বা আমি যদি তাকাই বা আমার ক্ষতি করে দিতে পারে, এরকম একটা ভাবনা নিয়ে আমি তাকাচ্ছি না, আমি সম্মানে হাঁটছি, কারণ মৃত মানুষ কিভাবে ডাকতে পারে। তো হঠাৎ মানে আমার দাদা ভাই যে রূপ নিয়ে যে মানে অবায়কটা আমাকে ডাকছিল, হঠাৎ করে দাদা ভাইয়ের কণ্ঠ থেকে ওই যে ভারী একটা কর্কশ আওয়াজ যেটা আমাকে বলেছিল না যে আমাকে ফেলে কই যাস, মানে আমার পরিচিত বন্ধুর কণ্ঠে আমাকে ডাক দিয়েছিল আর কি, ওই রকম আওয়াজ। তো আমি এবার শিওর হয়ে গেলাম যে হয়তো এটা আমার কোনো ক্ষতি করতে চায়। তখন আমি ভাবলাম যে আমি কি এমন কিছু করছি যে আমার পেছনে পড়ে আসে, এগুলো ভাবার আমার সময় নেই, আমি আজান দিতে দিতে আসছি। মানে আজান দিচ্ছি, যতই আজান দিচ্ছি ততই আমার শরীরটা হালকা লাগছে। একসময় হুজুর খেয়ে আমি রাস্তাতে পড়ে যাই, তখন আনফর্চুনেটলি আমার হাতটা কেটে যায় আর কি। তো আমি ভাবছি যে হয়তো তো অজুটা ভেঙে গেছে, হ্যাঁ রক্ত বের হয়েছে যেহেতু, আমি ভাবছি হয়তো অজুটা ভেঙে গেছে। তো আমি অনেকটা ভয় পেয়েছিলাম। তো উঠতেই দেখি যে আমার মানে শরীরের উপরে যেমন মানুষ ভর করে ঠিক সেরকম ভারী অনুভব করছিলাম আমি। এইবার তো আমি ভয় পেয়ে গেছি কি আমাকে মানে আরেকটা আনার চেষ্টা করছে কিনা। তো আমি মানে যত শক্তি আছে অমনি আজান দিয়েছি, মানে যত শক্তি আছে। আমি ভয় পাই যে মানে সব ভাবার আমার সময় নেই, আমার এখন যান বাঁচাইতে হবে, আমি দৌড় দিছি। অবাক করার বিষয় হলো যেখানে দোকান থেকে বাসায় যেতে 3 মিনিট সময় লাগে, সেখানে আমি এতক্ষণ দৌড়াচ্ছি, আমার রাস্তা শেষ হচ্ছে না। এবার তো ভয়ে আমার অবস্থা আরো খারাপ। তো আমি যখনই আমি সামনে তাকাই মানে মুখ তুলে তাকাই, দেখি যে একটা ছায়া বিমূর্তি একটা অবায়ক করে আমার সামনে দাঁড়ায় আছে, মুখ তুলে দেখা যাচ্ছে না, একটা অবায়কের মতো কালো কালো আচ্ছা ছায়ার মতো। চারপাশে যে গাছগুলো আছে ওগুলো আবার নিতে গেছে, নিতে যাওয়ার পর ওই গাছগুলো থেকে যে ভাব বেরোচ্ছিল ওখান থেকে কিছু আগুনের গোলা আমার মানে সামনে সামনে চারপাশে ঘুরছে, আমি হাঁটছি আমার সাথেও হাঁটছে, যেমন প্রদক্ষিণ করা বলে আর কি। তা আমি তো আরো ভয় পেয়ে গেলাম যে এইবার আমার মনে হয় মানে মৃত্যু অনিবার্য, আমি মনে হয় এখন শেষ হয়ে যাবো। তখন হুট করে আমার কি যেন মনে হলো আমি জোরে আজান দিলাম। তো সব কিছু স্বাভাবিক, এখন মানে আমি আরো ভয় পেয়ে গেছি যে হয়তো আমার সাথে কোনো মানে খারাপ কিছু ঘটছে। যখনই আমি তাকালাম দেখি যে আমি বাইরের রাস্তায়। তো এতক্ষণ যে আমি রাস্তায় দৌড়েছি মানে সে রাস্তা তো শেষই হবার না, কিন্তু এখন আমি বাড়ির রাস্তায় কিভাবে আসলাম? তো ওই কথাটা বাদ, আমি আমার কাজিনদের দেখলাম যে আবার ওরা আমার সামনে। তো আমি এবার ওদের বললাম যে দেখ আমি কিছু অস্বাভাবিক দেখতেছি। তো ওরা ছোট ছোট, তো ওরা কি বুঝবে? আমি কি বেশি কিছু বললাম না, কারণ ওরা যদি ফ্যামিলিকে বলে দেয়, কারণ আমার ফ্যামিলি আবার এইসবে যদি বলতে যাই আমাকে বলে যে না এসব কিছু না, নামাজ পড় ঠিক হয়ে যাবে, বেশি গুরুত্ব দেয় না। তো আমিও ভয়ে কিছু বলি না। তা আমি যখন মানে ওই গুলিতে পানিটা ছিল ওই পানিটা মানে পার হয়ে যখন আমি এই পাশে জুতোটা খুলবো, তখন আমি মানে পেছনে যখন ঘুরবো যে কাজিনদের ডাকবো যে আয় তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, তখন তো আজান দেয়নি দিবে। আমি সাথে সাথে পেছনে যখন তাকালাম, বিশেষ করে রাসূল ভাইয়ের দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না, মানে ওইটা যখন আমি ভাবি আমার খাওয়া হয় না ঘুমো হয় না, আমার ঠিক সামনে, আমি যখন পেছনে ঘুরলাম আমার ঠিক সামনে একটা বিভৎস চেহারার একটা আকৃতি, যেমন ধরেন যে 4-5 দিনের পচা গলা লাশ, ওটাকে যদি আপনি মানে আগুনে পোড়ান ওরকম যে ঝলসে যায় এরকম। আমি বলতেছি না আর কি, অনেক সেন্সিটিভ এটা, এটা বলতে গেলে আমার সাথে কিছু না কিছু অঘটন হয়, সো এটা আমি স্কিপ করলাম। সো অনেক ভয়ানক চেহারাটা ওটা আমার সামনে এরকম। তো আমি ওইটা দেখে মানে এক মুহূর্তে আমার বুম চলে আসলো, কারণ এত বিভৎস দুর্গন্ধ আমি আজ অব্দি আমি এটা পাইনি। এরকম ভয়ানক দৃশ্য দেখে আমি অজ্ঞান কেন হলাম না এটা আমি জানি না, বাট আমি অনেক কষ্ট করে নিজেকে সংযত রাখছি, কারণ এরকম ভয়ানক কিছু আমি আগে কোনোদিন দেখিনি। তো অনেক সংযত রেখে আমি যখন আস্তে আস্তে আয়াতুল কুরসি পড়ছি, তখন ওই অবয়বটা আমাকে বললো যে আজকে তোকে আমার সাথে নিয়ে যাবো। এই কথা শুনে আমি আরো ভয় পেয়ে গেছি। তারপরে মানে আস্তে আস্তে যখন আমার কাছে এগোতে লাগলো না, বিশেষ করে রাসূল ভাই আমার ভয়টা আরো তীব্র হতে লাগলো, তখন আমি আল্লাহর নামে অনেক জোরে মানে একটা সাহস নিয়েছি, সাহস নিয়ে আমি অনেক জোরে একটা ধমক দিলাম। আমার কিভাবে আমি ধমক দিয়েছি, আমার মুখ থেকে আর কথা বেরিয়েছে আমি জানি না, এটা আল্লাহর অশেষ রহমত। আমি অনেক জোরে একটা ধমক দিলাম যে তো তোর কি জানার মায় নেই, আমি কোরআন আয়াত দিয়ে এখনই তোরে জ্বালায় দিতে পারি। তো আমি এটা কিভাবে বলছি আমি এটা নিজেও জানি না, আমি আমার আঞ্চলিক ভাষাতেই বলছি আর কি। অনেক কথাই যখন বললাম তখন হুট করে দেখি ওই অবয়বটা মানে একটু দূরে গেল, আমি একটু সরে আসলাম আর কি, কারণ আমার প্রচুর ভয় লাগতেছিল, আমি ওই বিভৎস মুখটা দেখতে পারতেছিলাম না। হঠাৎ ওটা আস্তে আস্তে যখন সরে যাচ্ছিল, আস্তে আস্তে আমাকে বলছিল যে তোর উপরে আমার নজর ছিল আর পরেও থাকবে, এখন যদি তুই ভয় পেতি তাহলে আমি তোকে একদম শেষ করে ফেলতাম, এরকম একটা মানে থ্রেটের মতো আর কি। আমি তো কথাগুলো আমি এমনি ভয় পেয়ে আছি, এগুলো শুনে তো কে ঠিক থাকতে পারে বলে। আমার আরো কিছু জিজ্ঞেস করা ছিল, আমার হঠাৎ করে সাহস করতে পারছিলাম যায় না, কারণ আমি যখন ভয় পাই তখন আমার মুখ দিয়ে কথা বের হতো না, বাট তখন আমি ধমক দিছি, প্লাস আমি এমনভাবে নিজেকে কনফিডেন্ট হওয়ার চেষ্টা করছি, যাতে আমি আমি ভয় পাচ্ছি না, আমি একদম ঠিক আছি, বাট আমি ভেতরে ভয় আছি, আমি ভয় প্রকাশ করবো না, কারণ ভয় প্রকাশ করলে সে আমাকে ক্ষতি করে দেবে। তো যাওয়ার সময় যখন এই কথাটা বলে গেল, তখন আমি ভাবলাম যে হয়তো আমার দোষ আছে কিছু, আমি কিছু করছি, আর না হলে আমার উপর নজর। তো এগুলো যখন হয়ে যায় তখন আমি আমার কাজিনদের মানে এটা বলার আমি সাহস পাইনি, আমি ভাবছিলাম যে হয়তো এটা আমার মতিভ্রম। কিন্তু যখন এগুলো ওই জিনটা চলে যায়, যখন আমি আশেপাশে তাকাই, আমি তো অবাক, কারণ আমি ওই দোকান থেকে এক পাও নড়িনি, আমি এতক্ষণ ওই দোকানেই নাকি দাঁড়িয়েছিলাম। মানে আমার হুশ ফিরলো একটা ঝটকায়, আমার একটা কাজিন আমাকে ঝটকা দিলে যে তুই এতক্ষণ মানে দাঁড়িয়ে আছিস, তোকে ডাকছি তুই শুনিস না কেন। তো আমি তো বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি এতক্ষণের দোকানেই দাঁড়িয়েছিলাম, আর এতক্ষণ আমার সাথে এগুলো হলো একটা জায়গাতেই দাঁড়িয়ে, এটা আমার কাছে কোনো কাল্পনিক লাগছে।
আপনি একটু যদি পরের অংশগুলো যদি আরেকটু সংক্ষেপে বলতেন তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। জি,
এটাই শেষ আর কি। মানে আমি যখন এটা বিশ্বাস করতেছিলাম না, তখন আমি গোসলের সময় এটা আমি টের পাইছি যে আমার পিঠে যে আমাকে যে চেপে ধরেছিল ওইটার ছাপ স্পষ্ট ভাবে আমার পিঠে আছে। তখন মানে আমার অবস্থা খারাপ হয়ে যায় আর কি, রাতে আমি ঘুমাতে পারতাম না, কারণ ফার্স্ট টাইম ছিল। তো এটা কিনা আমি অনেক কিছু স্কিপ করেছি রাসেল ভাই, আর এখন যখন আমি এটা বলছি আমার মানে কথাতে আমি আপনি বুঝতে পারছেন যে আমার মানে কথা বলতে একটু সমস্যা হচ্ছে।
আমি আসলেও বুঝতে পারছি, সেটা আমার মনে হয় যারা শুনছেন তারাও বুঝতে পারছেন, তারাও ফিল করতে পারছেন ব্যাপারটা।
জি, আর এটা আমার ঘটনা ছিল। তখন থেকে এই ঘটনার পর থেকে না আমার মাঝে একটা জেদ কাজ করছে যে মানে এটা শুনতে হাস্যকর লাগবে, আমার বয়স 17-তেই, এখন 18 করছে। তো আমি ভাবছিলাম যে না, আমি এগুলো শিখবো যে এগুলো কিভাবে করে, অথবা মানুষকে কিভাবে বাঁচানো যায়। আমার এটা মানে মাথায় চেপে বসছিল, কারণ আমার ফ্যামিলিতে এটা সমস্যা, আমার মা আমার মামা, কারণ আমার আমাদের যে
বাড়িতে। ঠিক আছে, কিন্তু আপনি কি এটার পরিণতি জানেন? আপনি অনেক ছোট, তারপরে আপনাকে আমি বলবো যে অনেকেই কিন্তু এরকম আগ্রহ নিয়ে মানুষের উপকার করতে গিয়ে বা ফ্যামিলিকে বাঁচানোর জন্য এটা শিখতে গেছেন, শিখতে গিয়ে যাওয়ার পরিণতি কিন্তু ভালো হয়নি ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেটা কি আপনি জানেন? আপনি সেই ব্যাপারটাকে আপনি বুঝেই সিদ্ধান্তটা নিচ্ছেন, নাকি আপনি আসলে এখনো সিদ্ধান্ত নেননি, চিন্তা ভাবনা করছেন?
আমি তখন চিন্তাভাবনা করেছিলাম, আমার তখন এটা জ্ঞান ছিল যে না, এটাতে হয়তো পুরোটা খারাপ আছে, কারণ আমি তখন অবধি শুধু কালো জাদু সম্পর্কেই জানতাম। এখন কালো জাদু বা সাদা জাদুও নামে কোনো একটা জিনিস আছে, কারণ আমি একটা বিদ্যা জানি, সেই বিদ্যা যদি আমি ভালো কাজে লাগে তো সেটা ভালো, আর খারাপ কাজে লাগে সেটা কালো জাদু হয়ে গেলো। এটা আমি জানতাম না, আমি শুধু জানতাম যে আমি কোনো ভালো কিছু শিখে এটা করবো যাতে কালো জাদু বা এগুলো সারানো যায়। তো আমি শিখতে লাগলাম, অনেক চেষ্টা করেছি। আমার এখানে একটা পুজো ছিল, এখন মারা গেছেন, তো উনি আমাকে শেখাবে বলে প্রমিস করেছিলেন। আমি রুকাইয়া বা শরীর বন্ধ করা একটা শেখানোর পরে তিনি মারা গেছেন আর কি। আমি মানে এগুলো শিখি নিজেকে, এখন প্রোটেক্ট রাখি, আমি আমার এখন ক্ষতি হয় না। তো এগুলো আমি আমার যেগুলো ফ্রেন্ড আছে তাদের মধ্যেও অনেকে এগুলো জানে, আলহামদুলিল্লাহ ওরা সেফ আছে। ওদের ক্ষেত্রেও যেমন আমার গ্রামে দুজন ব্যক্তি মানে যারা আমাকে ছোট থেকে লালন পালন করছে আর কি, তো দুজন ব্যক্তির উপরে জুনে আসা ভাই, একজনের উপরে কালো জাদু, তার শাশুড়ি আর কি তাকে কালো জাদু করেছিল, পরে সেটা প্রমাণ হয়েছিল। তো তিনি মারা গেছেন, সে বৌমাটা মারা গেছে কালো জাদুতে। বাট অনেক কবিরাজ, অনেক ভণ্ড কবিরাজ আমি দেখেছি যে মানে যখন পাগলামো করত বা মানুষের ক্ষতি করার চেষ্টা করতো, একটা ভণ্ড কবির দেখে ময়ূরের কি পাং মানে পাখা টাকা নিয়ে এসে কি সব ভণ্ডগিরি করে সারা নেই, উল্টো টাকা নিয়ে চলে গেছে, এরকম অনেক ভণ্ড।
মানে আপনি তার মানে মানে এক কথা যদি বলতে পারি তাহলে আপনি আসলে প্রতারিত হতে চান না, আপনি চান যে এই সমস্যাটার আসলেই সমাধান আসুক, আর সেই কারণে আপনি চাচ্ছেন নিজে শিখতে। তারপরে আমি বলবো যে জিনিসগুলো আপনি এখনই শেখার ব্যাপারে আমি আপনাকে একটা জিনিস অনুরোধ করবো, সেটা হচ্ছে যে জিনিসটা হয়তো আপনি এখন না করে আপনি যখন আসলেই আরেকটু বড় হবেন, হয়তো আপনার বয়স 25-এর পরের দিকে যখন যাবে, তখন হয়তো শিখলে তখন সিদ্ধান্তটা নিলে আপনার জন্য হয়তো এখনকার চাইতে বেটার হবে, এটা আমার ধারণা। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য, এবং আপনি সেই সাথে আপনার ব্যক্তিগত জীবনের অনেক কিছু বললেন, এবং আপনি ঘটনা মানে যখন শেয়ার করছিলেন তখন মাঝে মাঝে আপনি নিজেও বলছিলেন যে আপনি ইমোশনাল হয়ে যাচ্ছিলেন, এবং সেটা নিশ্চয়ই যারা শুনেছেন তারা বুঝতেও পেরেছেন। আর এইটার জন্যই আমি বলবো যে আপনি এখনো অনেক ছোট, কালকে আপনার এক্সাম, আপনি তারপরে অনেক রাত পর্যন্ত আমাদের সময় দিয়েছেন। আই উইশ ইউ অল দ্য বেস্ট, আপনার এক্সাম ভালো হোক এবং আপনার জীবন সুন্দর হোক, এবং আপনাদের জীবনে এবং আপনাদের পরিবারে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর হয়ে যাক, সেটাই প্রার্থনা করব। এবং সেই সাথে আমি বলবো যে আপনি আরেকটু অপেক্ষা করবেন এই ধরনের কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন আশা করি। যদি শেষ মুহূর্তে লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান।
জি, আমি এরকম মানে করতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে যখন আমার বয়স 19 বা 20 হবে তখন আমি এটাতে এগোবো, কারণ আমি এখন অনেক ছোট, আমি এত কিছু জানি না। বাট আমি কাউকে খুঁজছি এরকম বিশ্বস্ত, কারণ আমার প্রচন্ড পরিমাণে সমস্যা, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। আমি অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কারণ আমি পাচ্ছি না এরকম কাউকে বিশ্বস্ত কাউকে যে আল্লাহওয়ালা বা সত্যি মানে ভালোভাবে এইগুলো সমাধান করতে পারে আর কি, ওরকম হুজুর পাচ্ছি না। তো আমার আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনি যদি এরকম কোনো হুজুরকে জানেন বা চিনেন, মানে আপনাদের কাছে অনেকের ঘটনা শেয়ার করে, তো সেটা যদি কন্ট্যাক্ট নাম্বার দিতেন, কারণ আমার প্রচন্ড পরিমাণে সমস্যা, প্লাস এই সমস্যাটা আমার ফ্যামিলির দিকেও আস্তে আস্তে এগোচ্ছে।
মুশকিলটা হতে যে কারণে আপনি ভয় পাচ্ছেন যে প্রতারিত হতে পারেন, ঠিক একই কারণে আমরাও তো আসলে একজন মানুষকে চিনি কিন্তু তার সমস্ত কিছু বা তার সব আদ্যোপান্ত জানি না, যার কারণে আমরাও আসলে সাধারণত এই সমস্ত ব্যাপারে কাউকে মানে সাজেস্ট করি না। কিন্তু আপনি আপনার পরিবারের মধ্যে এমন মানুষ নিশ্চয়ই পাবেন যারা আসলে এরকম ধরনের মানুষকে খুঁজে পাবেন, এবং আপনি যেটা বলছিলেন সেটা আমার মনে হয় যে অপেক্ষা করা, এবং সেই সাথে আপনি আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় সমস্যা আমাদের সৃষ্টিকর্তা আমাদের মহান রব্বুল আলামিন তিনিই সমাধান করতে পারেন, তার কাছে যদি আপনি প্রার্থনা করেন, তার কাছে যদি আপনি দোয়া করেন, আমার মনে হয় যে অনেকটাই আপনি একটা রাস্তা পেয়েই যাবেন। আমার কাছে মনে হয় এটা আমার বিশ্বাস আর কি। আর যাই হোক, অনেক রাত হয়ে যাচ্ছে আপনার জন্য, আপনার এক্সাম আছে, আপনি ভালো থাকুন, এবং আপনার যে আপনি যে কাউকে খুঁজছেন এটা তো সবাই শুনলই, যদি সেই রকম কোনো মানুষ থাকেন ডেফিনেটলি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, বা আপনি হয়তো পেয়ে যাবেন। আপনার চারপাশের মানুষরাও জানলো যে আপনি এরকম একটা প্রবলেমের মধ্যে আছেন, যারা শুনছেন আমাদের এই শোটা নিশ্চয়ই আপনাকে পরামর্শ দেওয়ার মতো কাউকে না কাউকে আপনি খুঁজে পাবেনই আশা করছি। কিন্তু আমি মন থেকে অন্তর থেকে দোয়া করছি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, যে আপনারা যেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মালিহা তাবাসসুমের সাথে, এবং তিনি ঘটনা বললেন, তার সমস্যার কথা তুলে ধরলেন, এবং আমি বলবো যে কেউ সাজেস্ট করতে পারেন আর না পারেন, সবচাইতে বড় আমার ক্ষেত্রে যদি বলেন যে আমার কি অনুরোধ, আমার অনুরোধ হচ্ছে যে এরকম শুধু না, যে কোনো এরকম মানুষ বা এরকম পরিবারের জন্য আপনি আপনার জায়গা থেকে কিন্তু চাইলে দোয়াটা করতেই পারেন, এবং দোয়াটা করলে একদিকে তাদের যেমন উপকার হবে সেই সাথে যিনি দোয়া করেন তারও কিন্তু উপকার হয়। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব সেই মানে বহুকাঙ্ক্ষিত ঘটনা, যে ঘটনাটি লন্ডনের লাশ রহস্য, সেটা দিয়ে আমরা আজকে আমাদের এপিসোড শেষ করব। এবং এটা হচ্ছে, আমরা বলেছিলাম আরও একবার বলি যে কিছুদিন আগে আমরা জানলাম যে আমেরিকায় আমাদের একজন পুলিশ ভাই, তিনি হচ্ছে দায়িত্ব পালনরত অবস্থাতেই বা দায়িত্ব পালন করতে গিয়েই মৃত্যুবরণ করলেন, জীবন দিতে হলো তাকে। এবং আমরা খুব কষ্ট পেয়েছিলাম, একই সাথে গর্বিত হয়েছিলাম যে আমাদের দেশের একজন মানুষ যিনি হচ্ছে দায়িত্ব অবহেলা করেননি, একেবারেই বিপদ জেনেও পিছু পাননি। আসলে আমাদের এরকম একটা জাতি আমরা, এবং আমাদের সেই ঐতিহাসিক যে মানে কি বলবো যে ঘটনাগুলো রয়েছে সেই দিকে যদি আমরা একবার চোখ তুলে তাকাই তাহলে আমরা বুঝতে পারব যে আমরা জাতি হিসেবে বীরের জাতি, এবং অবশ্যই এরকম কিছুই প্রত্যাশা আমাদের। আমাদের এই ভাইটি, তিনি থাকেন হচ্ছে লন্ডনে, এবং তিনিও বহুদিন আগে ময়মনসিং থেকে চলে গিয়েছিলেন বিদেশে এবং সেখানে পাড়ি জমান, এবং খুব কষ্ট কিন্তু লন্ডনে পুলিশের চাকরি নেওয়া বা এরকম কিছু, তারপরেও তিনি যথেষ্ট মেধাবী হবার কারণে এরকম একটা চাকরিতে ঢুকেছেন, এবং তিনি একটা ইনভেস্টিগেশনে যান, আর সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে তিনি একটা অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন এবং দুটো মানুষ মারা যায়, এবং সেই মানুষের মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে তিনি জড়িয়ে পড়েন একটা অনাকাঙ্ক্ষিত ঝামেলায়। তিনি এখন ডিউটিতে আছেন, তিনি আমাকে শুনছেন না হয়তো, আমি তার ইমেইলটা পড়ে শোনাব, চমৎকারভাবে লেখেন তিনি, কিন্তু আমি জানি ডিউটি শেষ করে তিনি যখন শুনবেন তখন আমাদেরকে মানে তিনি আরো বেশি এই ব্যাপারটা মানে যদি কিছু জানতে চান আরো কিছু তিনি জানতে পারেন বা তিনি হয়তো খুশি হবেন যে আমরা তার ঘটনা সিলেক্ট করছি। আমরা জানিয়েছি তাকে, আমরা সব ক্ষেত্রেই চেষ্টা করি যে আমাদের যারা ঘটনা পাঠান তাদেরকে জানানোর জন্য। আপনারা হয়তো ইমেল পাঠিয়ে আর ইমেলটা চেক করেন যে অনেকে জানেন না, যাই হোক এরকম আরো অনেক কিছু যেন মিস না হয়ে যায় সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন আমাদের। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের শেষ ঘটনায়, যে ঘটনাটি এসেছে লন্ডন থেকে।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে আরও একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমি পড়ে শোনাচ্ছি ঘটনাটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি শুরু থেকেই ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা এবং পরবর্তীতে ভূত ডট কম ইউটিউব চ্যানেলটিও আমি নিয়মিত অনুসরণ করি। বহু বছর ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনছি, কিন্তু এতদিন কখনো ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা শেয়ার করার প্রয়োজন অনুভব করিনি, কারণ এমন ঘটনা আমার সাথে কখনোই ঘটেনি। তবে এবার এমন একটি ঘটনার মধ্য দিয়ে গিয়েছি যা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে এবং সত্যি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। আমি একজন পুলিশ অফিসার এবং সেই হিসেবে আমি দায়িত্ব পালন করছি, আর ডিউটির সময় এক হত্যাকাণ্ড তদন্ত করতে গিয়ে এমন অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছি যা ধীরে ধীরে আমার ব্যক্তিগত জীবন ও পরিবারকে প্রভাবিত করেছে। ঘটনাটি শুরু হয়েছিল পূর্ব লন্ডনের একটি পুরনো ফ্ল্যাট থেকে, যেখানে এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়। সেখান থেকে ক্রমশই অদ্ভুত ছায়া, শব্দ, অজানা উপস্থিতি আমাকে ঘিরে ধরে। আমার স্ত্রীও এর প্রভাবে আক্রান্ত হয়েছিল। আমি আমার অভিজ্ঞতাটা নিচে বোল্ড ফন্টে লিখছি, ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার নাম তমাল। আমি লন্ডনের মেট্রোপলিটন পুলিশের একজন কনস্টেবল। বাংলাদেশের ময়মনসিংহের সবুজ মাঠ ঘাট পেছনে ফেলে এই কংক্রিটের শহরে এসেছি 15 বছর আগে। পুলিশের চাকরি কখনো সহজ নয়, বিশেষ করে যখন একেবারে ভিন্ন সংস্কৃতির মধ্যে কাজ করতে হয়। কিন্তু কখনো ভাবিনি যে আমার পেশাগত জীবন আমাকে এমন এক আতঙ্কের মুখোমুখি করবে যা বাস্তবতার সঙ্গে বিশ্বাসের মধ্যে এক গভীর ফাটল তৈরি করবে। সেদিন ছিল নভেম্বরের একটা ঠান্ডা রাত। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, বাতাসে ঠান্ডা শ্বাসের সাথে পাতাগুলো ফুটপাতের ওপর ঘষে ঘষে শব্দ করছিল। গাড়ি চালিয়ে পূর্ব লন্ডনের একটি রুটিন টহল শেষ করে ফিরছিলাম। হঠাৎ ওয়্যারলেসের জরুরি কল এল, কোড রেড, পসিবল ফ্যাটালিটি, এস্টিমেটেড 2 অ্যাডাল্টস, জোন NE, নর্থ ইস্ট লন্ডন। ঘটনাস্থলে পৌঁছে গেছি। ভিক্টোরিয়ান যুগের তিনতলা বাড়ি, ইটের দেয়ালে শৈবাল জমে আছে, ডু নট ক্রস, সিলটেপ ইতোমধ্যেই লাগানো। ভেতরে ঢুকতেই এক ভয়ঙ্কর গন্ধ নাকে এল, পুরনো ধুলো, পচন আর মোমের গন্ধের অদ্ভুত মিশ্রণ। লিভিং রুমের মাঝখানে পড়ে আছে এক ইংরেজ দম্পতির মৃতদেহ, জন এবং ম্যারি অ্যান্ডারসন। তাদের মুখে এক চরম আতঙ্কের ছাপ, দেয়ালে আঁকা উল্টানো ক্রস, পেন্টাগ্রামের মতো চিহ্ন, চারপাশে ছড়িয়ে আছে মোমবাতির ছাই। সহকর্মীরা প্রমাণ সংগ্রহে ব্যস্ত, ফরেন্সিক টিম ক্যামেরার ফ্ল্যাশে পুরো ঘর আলোকিত করে ফেলেছে, কিন্তু আমার নজর গেল দেয়ালের এক কোনায় আঁকা উল্টানো ক্রসের দিকে, যার চারপাশে অদ্ভুত কুণ্ডলী পাকানো রেখা। হঠাৎ কানে ভেসে এলো এক ফিসফিসানি, তুমি এখানে এসেছ কেন? আমি পেছনে ঘুরে তাকালাম, কেউ নেই। শুধু সহকর্মী ডেভিড অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেই রাত থেকেই আমার জীবন এক বিভীষিকাময় রূপ নিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত সব ঘটনা বাড়ল। গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলাম, হঠাৎ রিয়ারভিউ মিররে দেখি পেছনের সিটে কালো কিছু বসে আছে, যেন কালো চাদরে মোড়া একটি অদেখা অস্তিত্ব। হৃৎস্পন্দন থেমে যায়। বাসায় পৌঁছতেই স্ত্রী জিন বলল, আবার জানালাটা খোলা, আমি তো বন্ধ করে রেখেছিলাম। আমি কিছু বললাম না, কিন্তু ভেতরে ভেতরে অশুভ শঙ্কা ভর করে। শোয়ার ঘরে ঢুকতেই দেখি দেয়ালে কালি দিয়ে একই উল্টানো ক্রসের চিহ্ন আঁকা, আবার মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। রাতে ঘুমের মাঝে অনুভব করি বুকে যেন একটি পাথর বসে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট। চোখ খুলতেই দেখি ঘন কালো ছায়া আমার বুকের উপরে বসে আছে। চোখ দুটো লাল, মুখ অদৃশ্য। ফিসফিসানি আবারও শুনি, তুমি আমাদের দেখেছ, এখন তুমি আমাদেরই। পরের দিন অফিসে রিপোর্ট লিখতে বসলাম, কিন্তু কাগজে লেখা শব্দগুলো নিজে থেকেই ফুটে উঠেছে। আমরা আমাদের আত্মা উৎসর্গ করছি। আমি কলম ফেলে পেছনে সরে গেলাম। সহকর্মী অবাক দৃষ্টিতে আমার দিকে তাকাল। কি হয়েছে তমল, তোমার মুখখানা খুব খারাপ দেখাচ্ছে। সে কাগজের দিকে তাকাল, কিছু দেখল না, শুধু আমি দেখতে পাচ্ছিলাম সে অদ্ভুত শব্দগুলো। এরপর থেকে এসব ঘটনা নিয়মিত ঘটতে শুরু করল। একদিন টহল দিচ্ছিলাম, হঠাৎ গাড়ির ভিডিওতে শত শত মানুষের চিৎকার ভেসে এলো,
তুমি পালাতে পারবে না, তুমি পালাতে পারবে না।
সঙ্গে সঙ্গে ইঞ্জিন অচল, বাতাস ভারী হয়ে উঠল পোড়া সালফারের গন্ধে, রাস্তা খালি। আমি কাঁপতে কাঁপতে গাড়ি স্টার্ট দিলাম, কিন্তু ভয় থেকে মুক্তি পেলাম না। ইনভেস্টিগেশনের জন্য ভিকটিমদের স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে কথা বললাম। তারা বলল, জন ও ম্যারি বহু বছর ধরে অদ্ভুত আচরণ করত। প্রতি শুক্রবার রাতেই তারা ফ্ল্যাটে অস্বাভাবিক আওয়াজ করত। জানালার পর্দা সবসময় নিচে থাকত। মোমবাতির আলোয় অদ্ভুত ছায়া পড়ত। ফ্ল্যাট থেকে উদ্ধার হল একটি ডায়েরি। বারবার একটি নাম উল্লেখ ছিল, দ্য গ্রেট ওল্ড ওয়ান্স। ওই ডায়েরির থেকে একটা ফোন নাম্বার পেলাম, কল দিলাম। ফোনে জানা গেল দম্পতি অন্ধকারের শক্তির সাধনায় মত্ত ছিল। আত্মার বিনিময়ে অমরত্ব ও অতি প্রাকৃত ক্ষমতা অর্জনের চেষ্টা করছিল, কিন্তু রীতি অসম্পূর্ণ ও ভুল হওয়ায় সেই শক্তি তাদের গ্রাস করেছে। একরাতে আমি ফ্ল্যাটের বিপরীত রাস্তায় লুকিয়ে পর্যবেক্ষণ করছিলাম যে যদি কেউ ঢোকে ওই ফ্ল্যাটে। জানালায় একটি ঘন কালো ছায়া দেখা গেল, ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে আসলো। মুখ নেই, তবু ভেতরে এক অদ্ভুত শীতলতা অনুভব হল। আমি দৌড়ে গাড়িতে উঠলাম। দিন দিন আমার অবস্থা খারাপ হল। স্বপ্নে আমি সবসময় অভিশপ্ত ফ্ল্যাটে দাঁড়িয়ে থাকতাম, চারপাশে কালো ছায়া নাচত। জন ও ম্যারি চিৎকার করে বলতো, আমাদের সাথে আসো, আমাদের সাথে আসো। কাজের ওপরও প্রভাব পড়ল, ছোটখাটো ভুল করতে থাকলাম। একদিন পুলিশ স্টেশনের সিসিটিভি ক্যামেরায় দেখা গেল ডেস্কের পাশে একটি ঘন কালো মানুষের মতো আকৃতির ছায়া, মাত্র কয়েক সেকেন্ড, তারপর অদৃশ্য। সহকর্মীরা হাসল, ক্যামেরার গ্লিচ, কিন্তু আমি জানলাম ওটা বাস্তব। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল এক রাতে। আমি রাতের টহলে বের হয়েছি, ফিরে দেখলাম আমার স্ত্রী জিন বিছানায় বসে আছে, কিন্তু তার ভঙ্গি এবং চোখের প্রকাশ অচেনা, তার চোখে কোনো প্রাণ নেই। আমি কাছে গিয়ে দেখলাম এক হচ্ছে না, কটু ফিসফিসানি বলছে, আমরা আমাদের আত্মা উৎসর্গ করেছি। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম, বুঝলাম এই শক্তি শুধুমাত্র আমাকেই নয়, আমার স্ত্রীকেও লক্ষ্য করেছে। আমি জোরে জোরে কালিমা পড়তে শুরু করলাম। ছায়াটি মেঝেতে লুটিয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যে ওর জ্ঞান ফিরল, কিন্তু কোনো স্মৃতি নেই, চোখের নিচে গভীর কালো দাগ। সেই দিন থেকে বুঝতে পারলাম যুদ্ধ শুধুমাত্র আমার নয়, আমার প্রিয়জনের জীবনকেও জড়িয়ে ফেলেছে। আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিলাম। শেষমেশ এলাকার ইমামের কাছে গেলাম, মাওলানা ইব্রাহিম। উনি ছিলেন একজন সোমালিয়ান। সব খুলে বললাম। তিনি দীর্ঘক্ষণ নীরব ছিলেন, তারপর বললেন, এগুলো সাধারণ আত্মা নয়, এটি একটি অন্ধকার শক্তির ছাপ। আল্লাহর নাম ছাড়া এর থেকে সুরক্ষা সম্ভব নয়। তিনি সেই রাতেই আমাদের বাসায় এলেন, আয়াতুল কুরসি ও সুরা আল বাকারা পাঠ করতে শুরু করলেন। শুরুতে কিছু ঘটল না, কিন্তু ধীরে ধীরে ঘর ভারী হয়ে উঠল, জানালা নিচ থেকে কেঁপে উঠল, বাতি নাচতে শুরু করল, ছায়াগুলো ঘর জুড়ে ছড়াতে লাগল। আমি জিনের হাত ধরে কালিমা পাঠ করতে থাকলাম। প্রায় এক ঘন্টা ধরে চলল যুদ্ধ। শেষে ছায়াগুলো ধীরে ধীরে কোণে চলে গেল, ফিসফিসানি হারাল, ঘর শান্ত হল। ইমাম বললেন, অস্থায়ী শান্তি, তারা সম্পূর্ণ চলে যায়নি, অপেক্ষা করুন। ইমামের পরবর্তী উপস্থিতি ছাড়া রাত শান্ত হলেও হঠাৎ আধা স্বচ্ছ কালো ছায়া ঘরে ফিরে এল। এবার সে আরো ভয়ঙ্কর এবং দৃঢ়। ঘর জুড়ে অদ্ভুত চিহ্ন জল জল করে ফুটে উঠেছে, বাতাস শীতল, শ্বাস কাঁপা। আমি সাহস করে ছায়ার দিকে দাঁড়িয়ে জোরে জোরে সুরা পড়লাম। ছায়া থমকে দাঁড়াল, তার রাগ ও হতাশার গর্জন ঘরে ভেসে উঠল। আমি কালিমা পড়া চালিয়ে গেলাম। অবশেষে দূরের কোন নীরব চিৎকারের সাথে ছায়া ভেঙে ছড়িয়ে গেল, ভীতি কমল। কিন্তু আমি জানতাম তারা এখনো অপেক্ষা করছে। পরদিন সকালে থানায় রিপোর্ট জমা দিলাম, সব তথ্য বিস্তারিত লিখলাম, হত্যাকাণ্ড, অদ্ভুত চিহ্ন, প্রতিবেশীর বর্ণনা, ডায়েরির তথ্য এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। রিপোর্টে উল্লেখ করলাম জন ও ম্যারি অ্যান্ডারসন বিপদজনক এবং অন্ধকার বিশ্বাসের মধ্যে নিমজ্জিত ছিল, তাদের মৃত্যু স্পষ্টভাবে বোঝা যায়নি এবং কেসের অনেক দিক বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে, এটি একটি অমীমাংসিত রহস্য। স্থানীয় সংবাদপত্র শিরোনাম দিল, বিজ্ঞানসম্মত ব্যাখ্যার বাইরে পূর্ব লন্ডনের রহস্যময় হত্যা। এই ঘটনায় ভয়, বিশ্বাস ও অজ্ঞাত অন্ধকার শহরের মধ্যে লুকিয়ে আছে। সময় কেটে গেল, অতি প্রাকৃত কার্যক্রম কমল, আমিও জিন শান্তি পেলাম। ইমাম নিয়মিত বাসায় আসতেন, তবে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হল। রাতের টহলে লন্ডনের কুয়াশাচ্ছন্ন রাস্তায় আলো ছায়া দেখা মাত্র আমি সতর্ক হয়ে দাঁড়াই। মাঝে মাঝে মনে হয় আলো এবং অন্ধকারের মধ্যে সেই ছায়া এখনো অপেক্ষা করছে। এক বছর পরে রাস্তায় কুয়াশা, ফ্ল্যাটের জানালায় দেখা গেল ঘন কালো ছায়ার উপস্থিতি, এবার আরো বাস্তব, চোখ লাল। আমি জোরে জোরে বললাম, আল্লাহু আকবার, চলে যাও। ছায়া অল্প সময়ের জন্য পিছিয়ে গেল, বুঝলাম তার প্রভাব এখনো আছে। পরিবারকে রক্ষা করতে আমাকে সর্বদা সতর্ক থাকতে হবে। অফিসে ফোন কল এল, নতুন প্রমাণ এসেছে, কিন্তু অতি প্রাকৃতভাবে বা সুপার ন্যাচারাল ব্যাখ্যা করা সম্ভব নয়। ফ্ল্যাটে ফিরে কোরআন পাঠ ও কালিমা পড়া শুরু করলাম। ছায়াগুলো ফিরল, কিন্তু এবার আমি প্রস্তুত। ভোরের আলো উঠতেই ছায়াগুলো ধীরে ধীরে সরে গেল, ঘর শান্ত, বাতাস পরিষ্কার। বুঝলাম জয় হয়েছিল, কিন্তু অমীমাংসিত হত্যাকাণ্ডের রহস্য এখনো অব্যাহত। পুরো ঘটনাটি আমি লিখে রেখেছি, কারণ মনে করি এটি শুধু একটি অভিজ্ঞতা নয়, একটি সতর্কবার্তাও। আপনি যদি মনে করেন আমি সত্যি কৃতজ্ঞ হব যদি আপনি এই অভিজ্ঞতাটি আপনার ভূত ডট কম চ্যানেলের শ্রোতাদের সঙ্গে শেয়ার করেন, আর যদি এটি প্রচার করেন অনুগ্রহ করে আমাকে জানালে আমি কৃতজ্ঞ থাকব। আপনার দেয়া সময়ের জন্য ধন্যবাদ। আপনার উত্তরের প্রত্যাশায় রইলাম। শুভেচ্ছান্তে, ধমাল। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। অনেক চমৎকার একটি ঘটনা। এবং লন্ডনের আমি সবসময় বলি যে লন্ডন থেকে যে সমস্ত ঘটনাগুলো আসে সেই ঘটনাগুলো ইউরোপের যে কোনো ঘটনা খুবই অদ্ভুত ধরনের হয়, এবং সেখানে নাকি পথে ঘাটে এরকম ভয়ঙ্কর সব ঘটনার ছড়াছড়ি। কে আছেন ইউরোপের কোন দেশে? কে আছেন যিনি প্রস্তুত আমাদের ঘটনা পাঠাবার জন্য? আমরা আপনার অপেক্ষায় চলে যাব পরের ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12টা বেজে, না 12টা না, এখন 1টা বেজে 4 মিনিট হয়ে গেছে অলরেডি। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের ঘটনাগুলো শোনার জন্য। এবং আজকে 4 মিনিট দেরি করে আমাদের ঢুকতে হয়েছে, বাট আপনারা সবাই সাড়া দিয়েছেন। এবং উইকডেজদের একটা দিনে এরকম শো করে আপনাদের সাড়া পাবো এটা আমার কাছে অকল্পনীয় ছিল, কিন্তু আপনারা ভালোবাসা দিচ্ছেন। আর একটু ভালোবাসা দিবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিতে ক্লিক করে, যাতে করে সবসময় সমস্ত নোটিফিকেশন পেয়ে যান। অনেকগুলো ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমরা রিসেন্টলি লঞ্চ করেছি, যে ঘটনাগুলো আপনি আমাদের চ্যানেলে দেখলেই আপনি খুঁজে পাবেন। এবং সবকিছু আমাদের সামনে আরো অনেক বড় বড় প্ল্যান রয়েছে, এবং এটা কথার জন্য বলছি না, আপনারা কয়েকদিনের মধ্যে সেটা জেনে যাবেন। বিশেষ করে অক্টোবর নিয়ে আমাদের অনেক প্ল্যান রয়েছে, আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে মিস হবে না কোনো কিছুই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করলেন তাদেরকে ধন্যবাদ, যারা এতক্ষণ ধরে শুনলেন তাদেরকে ধন্যবাদ। লাশের ঘটনা আরো চান লিখেছেন শাকিল, আমরা চেষ্টা করব। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমিনা মিম তুলি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফ ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাহিম হাসনাত, আমাদের সঙ্গে আছেন পারভেজ মোশারফ সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা আজকের মতো বিদায় নিব, কথা হবে আবারও আগামী বৃহস্পতিবার। এর মাঝখানে আগামীকাল হয়তো আপনারা চ্যানেলে কোনো কিছু পেতেও পারেন, একটু খোঁজ খবর রাখবেন। আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কমে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।